পানিয়াম নম্বর ৮।
তৃতীয় লাইনের সংক্ষিপ্ত বিবরণ। সেলিউকাস তৃতীয় কেরাউনাস খ্রিস্টপূর্ব বয়স ৬ থেকে বয় ৩০ সাল পর্যন্ত অল্প সময়ের জন্য রাজা হিসেবে শাসন করেছিলেন। এরপর তিনি আততায়ীর হাতে নিহত হয়েছিলেন অথবা রহস্যজনক পরিস্থিতিতে মারা গিয়েছিলেন। সেলিউকাস তৃতীয় ছিলেন অ্যান্টিওকাস তৃতীয় সরাসরি পূর্বসূরি। এই দুই ভাই দশম শ্লোকের পুত্রদের প্রতিনিধিত্ব করে এবং তারা ১৯৭৯ সালে রেগান ও বুশকে প্রতিনিধিত্ব করে।
কিন্তু তার পুত্ররা উদ্দীপ্ত হবে এবং এক বিরাট সৈন্যবাহিনী সমবেত করবে এবং তাদের মধ্যে একজন অবশ্যই এসে প্লাবিত করবে ও অতিক্রম করবে। তারপর সে ফিরে এসে আবার উদ্দীপ্ত হবে, এমনকি তার দুর্গ পর্যন্ত। দানিয়েল ১১ যশ।
দশম পদটি তৃতীয় লাইন এবং এটি ১৯৯৯ সালের অন্তিম সময়কে উপস্থাপন করে। এটি অধ্যায় ১১র ৪০ নম্বর পদ এবং ইসাইয়া ৮-এর ৮ নম্বর পদের সঙ্গে সংযুক্ত। এই তিনটি পদের সংযোগ দেখায় যে একাদশ পদটি বর্তমান ইউক্রেন যুদ্ধকে উপস্থাপন করে, যেখানে একাদশ পদে বর্ণিত রাফিয়ার যুদ্ধে প্রতিপক্ষ হিসেবে পুতিন ও জেলেন্সকি উপস্থাপিত। দ্বাদশ পদটি ইউক্রেন যুদ্ধের পরবর্তী পরিস্থিতি এবং পুতিনের পরিণতি নির্দেশ করে। ত্রয়োদশ থেকে পঞ্চদশ পদ হল পানিয়ামের যুদ্ধ।
১০ নম্বর পদের বিষয় হল শেষ সময় এবং শেষ সময়ে সত্যের সিলমোহর উন্মোচনের সঙ্গে সম্পর্কিত নীতিসমূহের সাথে সঙ্গতি রেখে এই পদটিতে, যদিও এটি মাত্র একটি পদ, বহু ভবিষ্যৎবাণীমূলক ধারা উপস্থাপিত হয়েছে। ১০ নম্বর পদ ৪০ নম্বর পদের গোপন ইতিহাসের সূচনাকে চিহ্নিত করে, আর ৪০ নম্বর পদ তৃতীয় স্বর্গদূতের আন্দোলনের সূচনা এবং ১,৪৪,০০০কে সিলমোহর দেওয়ার ঘটনাকে চিহ্নিত করে।
পদটি জিসায়া সপ্তম অধ্যায়ে শুরু হওয়া দর্শনে চিহ্নিত লেবীয় পুস্তকের ২৬তম অধ্যায়ের ৭ বার এর সঙ্গে যোগসূত্র স্থাপন করে। ওই যোগসূত্রটি ঈশ্বরত্বের সঙ্গে মানবত্বের সংযুক্তিকে চিহ্নিত করে, যা সপ্তম তুরির ধ্বনির সময় ঈশ্বরভক্তির রহস্যের সমাপ্তি এবং সেটি ইসলামের তৃতীয় হায়া।
পদটি ১৯৮৯কে সমাপ্তির সময় হিসেবে চিহ্নিত করে এবং লেবীয় পুস্তক ১০-এর ৭ বারের সঙ্গে সংযোগের মাধ্যমে এতে উইলিয়াম মিলারের ভিত্তিমূল সত্য ও ১৮৬৩ সালের বিদ্রোহ অন্তর্ভুক্ত হয়। পদটি পদ ৪০-এর লুকানো ইতিহাসের সূচনা করে। অতএব এটি ১৯৮৯ সালে সমাপ্তির সময়ে আগত জ্ঞানের বৃদ্ধির একটি অপরিহার্য উপাদান, যা পদ ৪০-এর লুকানো ইতিহাস গঠনকারী বাহ্যিক ঘটনাবলীর ভবিষ্যৎবাণীমূলক চিত্রায়ন শুরু করে এবং ৭ বারের সঙ্গে সংযোগের মাধ্যমে ১৯৮৯ ও রবিবারের আইনের মধ্যবর্তী ইতিহাসে আভ্যন্তরীণ ঘটনাবলীকেও শনাক্ত করে।
সংখ্যা ১০ একটি পরীক্ষার প্রতীক এবং পদগুলোর ইসাইয়া ৭-এর সেই দর্শনের সঙ্গে সংযোগ রয়েছে, যা সত্য বোঝার ওপর গুরুত্ব দেয়।
কারণ সিরিয়ার শির হল দামেস্ক আর দামেস্কের শির হল রেজিন, এবং ৬৫ বছরের মধ্যে এফ্রাইম এমনভাবে ভেঙে যাবে যে তা আর কোনো জাতি থাকবে না। আর এফ্রাইমের শির হল সমারিয়া, আর সমারিয়ার শির হল রেমালিয়ার পুত্র। তোমরা যদি বিশ্বাস না কর তবে নিশ্চয়ই স্থির থাকবে না। ইসাইয়া ৭:৮-৯।
তুমি বিশ্বাস না করলে যে মাথা একটি রাজধানী শহর সামারিয়া ও দামেস্ক এবং একজন রাজাকে রেজিন ও রেমালিয়ার পুত্র পেকাহ প্রতিনিধিত্ব করে, তবে তুমি স্থির হবে না। যদি তুমি ওই তিনটি পরস্পর বিনিময় প্রতীক ইসাইয়া ৮:৮-এর প্রেক্ষাপটে, যা অধ্যায় ৭-এরই একই দর্শন, না বোঝ, তবে তুমি ১১-১৫ পদে দক্ষিণের রাজা হিসেবে পুতিন ও রাশিয়াকে শনাক্ত করতে পারবে না।
অতএব এখন দেখ, প্রভু তাদের বিরুদ্ধে নদীর জল প্রবল ও বিপুল, অর্থাৎ অসুরের রাজা ও তার সমস্ত মহিমা উত্তোলন করবেন, এবং সে তার সমস্ত খাল ছাপিয়ে উঠবে ও তার সমস্ত তীরের ওপর দিয়ে যাবে, আর সে যিহুদার মধ্য দিয়ে যাবে। সে প্লাবিত হয়ে অতিক্রম করবে, গলা অবধি পৌঁছবে এবং তার ডানার প্রসার তোমার দেশের প্রস্থ পূর্ণ করবে, হে ইম্মানুয়েল। জিসাই ৮:৭-৮।
দশম পদের প্রধান বিষয় হল একটি তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়া, যা শেষকালে শুরু হয় এবং রবিবারের আইনে কৃপাকালের সমাপ্তির দিকে নিয়ে যায়।
আর তিনি বললেন, তুমি তোমার পথে যাও দানিয়েল, কারণ এই কথাগুলো শেষ সময় পর্যন্ত বন্ধ ও সিলমোহর করা হয়েছে। অনেকেই পরিশুদ্ধ হবেন, শুভ্র করা হবে এবং পরীক্ষিত হবেন, কিন্তু দুষ্টরা দুষ্টতাই করবে এবং দুষ্টদের মধ্যে কেউই বুঝবে না, তবে জ্ঞানীরা বুঝবে।
দানিয়েল ১২:১০।
শেষ সময়ে দানিয়েলের পুস্তকের শিলমোহর খুলে যায় এবং পরিশুদ্ধ, সাদা করা এবং পরীক্ষা করা দ্বারা চিহ্নিত একটি তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়। জ্ঞানীরা বোঝে, দুষ্টরা বোঝে না, তাদের বোঝার অভাব, যেমন দশ কুমারীর দৃষ্টান্তে তেলের অভাব তাদের ধ্বংস ডেকে আনে।
আমার লোকেরা জ্ঞানের অভাবে ধ্বংস হয়, কারণ তুমি জ্ঞানকে প্রত্যাখ্যান করেছ, আমিও তোমাকে প্রত্যাখ্যান করব, যেন তুমি আমার কাছে পুরোহিত না হও। তুমি তোমার ঈশ্বরের বিধান ভুলে গেছ বলে আমিও তোমার সন্তানদের ভুলে যাব। হোশেয়া ৪:৬।
আমার প্রজা কথাটি একটি চুক্তিবদ্ধ জনগণকে বোঝায়, এবং এই চুক্তিবদ্ধ জনগণ জ্ঞানের অভাবে প্রত্যাখ্যাত ও ধ্বংস করা হবে। যুক্তরাষ্ট্রে রবিবারের আইন হল সেই মাইলফলক যেখানে বিষয়গুলো ভুলে যাওয়া হয় বা মনে রাখা হয়। সে সময় বিশ্রাম দিন স্মরণ করই বর্তমান সত্য, সেখানেই টাইরের বেশ্যা স্মরণ করা হয়, সেখানেই প্রকাশিত বাক্যে ঈশ্বর বাবিলনের পাপসমূহ স্মরণ করেন।
আর আমি স্বর্গ থেকে আরেকটি কণ্ঠস্বর শুনলাম, বলছে, হে আমার লোকেরা, তোমরা তার মধ্য থেকে বেরিয়ে আস, যাতে তোমরা তার পাপের অংশীদার না হও এবং যাতে তোমরা তার বিপদসমূহ না পাও, কারণ তার পাপ স্বর্গ পর্যন্ত পৌঁছেছে আর ঈশ্বর তার অন্যায়সমূহ স্মরণ করেছেন। যেমন সে তোমাদের প্রতিদান দিয়েছে, তোমরা তেমনি তাকে প্রতিদান দাও, তার কাজ অনুসারে তাকে দ্বিগুণ দাও। যে পেয়ালাটি সে পূর্ণ করেছে তাতে তার জন্য দ্বিগুণ ঢালো। প্রকাশিত বাক্য ১৮:৪:৬।
সেখানেই সন্তানেরা, অর্থাৎ লাউদিকীয় অ্যাডভেন্টিজমের ভবিষ্যৎবাণীমূলক শেষ প্রজন্ম উচ্ছেদ হয়। সেখানেই দানিয়েল যাদের দুষ্ট বলেন তারা প্রকাশ করে যে তারা ঈশ্বরের আইন ভুলে গিয়েছিল, আর ঈশ্বরের আইনের যে অংশ তারা ভুলে গিয়েছিল সেটি হল ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক নিয়ম বা আইন। প্রেক্ষাপট স্পষ্ট। দানিয়েলের পুস্তকের শিলমোহর খোলা হলে যে জ্ঞান বৃদ্ধি পায় সেই জ্ঞানেরই তাদের অভাব রয়েছে। দানিয়েল জ্ঞানীদের সঙ্গে দুষ্টদের তুলনা করেন, আর যীশু বুদ্ধিমতী কুমারীদের সঙ্গে মূর্খ কুমারীদের তুলনা করেন। আমোস একই শ্রেণীকে সুন্দরী কুমারী বলে শনাক্ত করেন, যারা পূর্ব, উত্তর ও সমুদ্রসমূহ দ্বারা প্রতিনিধিত্ব করা ভবিষ্যৎবাণীমূলক বার্তাটি খুঁজে পেতে অক্ষম।
দেখ, দিন আসছে, প্রভু ঈশ্বর বলেন, আমি দেশে এক দুর্ভিক্ষ পাঠাব, রুটির দুর্ভিক্ষ নয়, জলের পিপাসা নয়, বরং প্রভুর বাক্য শোনার দুর্ভিক্ষ, আর তারা সমুদ্র থেকে সমুদ্র পর্যন্ত, উত্তর দিক থেকে পূর্ব দিক পর্যন্ত ঘুরে বেড়াবে। প্রভুর বাক্য খুঁজতে তারা এদিক সেদিক দৌড়াবে, কিন্তু তা পাবে না। সেই দিনে সুন্দর কুমারীরা ও যুবকেরা পিপাসায় মূর্ছিত হবে, যারা সমরিয়ার পাপের নামে শপথ করে এবং বলে, হে দান, তোমার দেবতা জীবিত, এবং বেয়ের সেবার রীতিও জীবিত, তারাও পড়ে যাবে আর কখনো উঠবে না। আমোস ৮:১।
তারা যে বার্তাটি খুঁজে পাচ্ছে না তা তারা যেখানে খুঁজছে, সমুদ্র থেকে সমুদ্রে আর উত্তর দিক থেকে এমনকি পূর্ব পর্যন্ত, সেই স্থানগুলোর মাধ্যমেই প্রতিনিধিত্ব করা হয়েছে। আমোস বলেন, এই সুন্দর কুমারীরা প্রভুর বাক্য শোনার এক দুর্ভিক্ষে আছে, এবং সেই দিনে তারা প্রভুর বাক্য খুঁজতে এদিক সেদিক দৌড়াবে কিন্তু তা খুঁজে পাবে না। শেষকালের সময়ে ১৯৭৯ সালে দানিয়েলের পুস্তক থেকে যে বার্তাটি সিলমোহর খোলা হয়েছিল, যা অধ্যায় ১১ ৪০ নম্বর পদ ও একই অধ্যায়ের ১০ নম্বর পদের পরিপূরণ, তা অধ্যায় ১১ শেষ দুই পদে সংক্ষিপ্ত করা হয়েছে।
কিন্তু পূর্ব ও উত্তর দিক থেকে আসা সংবাদ তাকে বিচলিত করবে, অতএব সে মহাক্রোধে বেরিয়ে পড়বে ধ্বংস করতে এবং অনেককে সম্পূর্ণরূপে বিনাশ করতে, এবং সে তার প্রাসাদের তাঁবুগুলি সমুদ্রদ্বয়ের মধ্যে মহিমাময় পবিত্র পর্বতে স্থাপন করবে। তবু তার শেষ হবে এবং কেউ তাকে সাহায্য করবে না। দানিয়েল ১১:২৫।
যাদের তেল নেই এমন মূর্খ, সৎ ও দুষ্ট কুমারীরা, এবং পূর্ব, উত্তর ও সমুদ্রসমূহের বার্তা, যারা জ্ঞান ও ঈশ্বরের চুক্তি ও বিধি প্রত্যাখ্যান করেছে, রবিবারের আইনের সময় ঈশ্বর তাদের স্মরণ করেন। ১০-১৫ পদে তিনটি যুদ্ধ চিত্রিত হয়েছে। আমি এই তিনটি যুদ্ধকে তিনটি ইতিহাসে ভাগ করি, কিন্তু একত্রে বিবেচনা করলে এগুলো একটি ধারাবাহিকতাও বটে, কারণ দশম পদটি শেষ সময় উদ্ঘাটন করে এবং তাই একটি তিন ধাপের পরীক্ষার প্রক্রিয়া শুরু করে।
পদ১০ লেবীয় পুস্তক ২৬:৭-১২ সঙ্গে সংযুক্ত, অতএব এটি অ্যাডভেন্টবাদের ভিত্তি ও উইলিয়াম মিলারের কাজের সঙ্গেও সম্পর্কিত।
তিনটি ধাপের দ্বিতীয় ধাপটি একটি দৃষ্টিনির্ভর পরীক্ষা, যা পদ ১১র আলো ও ইউক্রেন যুদ্ধ উন্মোচিত হলে শুরু হয়। দ্বিতীয় পরীক্ষা দৃষ্টিনির্ভর এবং ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক বাক্যের আলোকে বর্তমান ঘটনাবলী চিনতে পারার আমাদের সক্ষমতা সংক্রান্ত একটি পরীক্ষাকে উপস্থাপন করে। তৃতীয় পরীক্ষা হল পদ ১৫র পানিয়ামের যুদ্ধ, যেখানে শিমোন বার জোনার নাম বদলে পিতর রাখা হয়েছিল এবং সেইভাবে পদ ১৬তে বর্ণিত রবিবারের আইনে অনুগ্রহের সময় বন্ধ হওয়ার ঠিক আগে ১,৪৪,০০০ শীলকরণকে চিহ্নিত করেছিল।
যখন আমরা ১০, ১১ ও ১৫ নম্বর পদে উপস্থাপিত তিনটি যুদ্ধে অ্যান্টিওকাস ম্যাগনাসের উপস্থিতি বিবেচনা করি, তখন আমরা ৯ থেকে ১৬ নম্বর পদের ইতিহাসও দেখি, বাইবেলীয় ভবিষ্যৎবাণীর মিথ্যা নবীর উত্থান ও পতন।
পদ ১ থেকে ৪ ড্রাগন শক্তির উত্থান ও পতন চিহ্নিত করে।
পদ ৯ ও ১০ যথাক্রমে শোনন ত্রণহৈ ও ১৯৯৯ সালকে চিহ্নিত করে এবং এভাবে পদ ৯ থেকে ১৬ মিথ্যা নবীর উত্থান ও পতন চিহ্নিত করে। পদ ৪০ থেকে ৪৫ পশুর উত্থান ও পতন চিত্রিত করে। পদ ৯ ও ১০ ও ১৯৯৯ সালে পদ ৪০-এর দুটি শেষকালের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সিস্টার হোয়াইট আমাদের স্পষ্টভাবে জানান যে শেষ সময় সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে ভবিষ্যৎবাণীগুলি কোথায় প্রযোজ্য তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়।
আজ ১৮৯৭ সালে অনেকে একই কাজ করছে, কারণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তায় সন্নিবেশিত পরীক্ষামূলক বার্তায় তাদের কোনো অভিজ্ঞতা নেই। কেউ কেউ শাস্ত্র খুঁজছে এই প্রমাণের জন্য যে এসব বার্তা এখনও ভবিষ্যতের বিষয়। তারা বার্তাগুলোর সত্যতা একত্র করে, কিন্তু ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসে এগুলোর যথাযথ স্থান দিতে ব্যর্থ হয়। অতবেব এরা বার্তাগুলির অবস্থান নির্ধারণের বিষয়ে মানুষকে বিভ্রান্ত করার বিপদে আছে। তারা শেষ সময়টিকে দেখে বা বোঝে না, কিংবা কখন এই বার্তাগুলিকে স্থাপন করতে হবে তাও বোঝে না। ঈশ্বরের দিন চুপিসারে এগিয়ে আসছে, কিন্তু কথিত জ্ঞানী ও মহৎ লোকেরা উচ্চ শিক্ষা নিয়ে বকবক করছে, যা তাদের ধারণায় সীমাবদ্ধ মানুষের থেকেই উচ্চারিত। খ্রিস্টের আগমনের লক্ষণ কিংবা জগতের অন্তের লক্ষণ তারা জানে না। উপদেশ ও আলোচনা খণ্ড ১, ২৯০।
দশম পদের বিষয় হল শেষ সময় এবং একাদশ অধ্যায়ে একাধিক শেষ সময় সমূহ চিহ্নিত হয়েছে। আপনি যদি একাদশ অধ্যায়ে ওই শেষ সময় সমূহকে দেখতে ও বুঝতে না পারেন, তবে বার্তাগুলির অবস্থান কখন নির্ধারণ করতে হবে তা জানবেন না। তিনি বলেন, কিছু লোক শাস্ত্র অনুসন্ধান করছে এবং সব নবীর মতো তার কথাগুলোও শেষকালের প্রতি সম্বোধিত। সুতরাং শেষকালে তিনি যাদের চিহ্নিত করছেন তারা এমন এক শ্রেণী যারা শেষ সময় বোঝে না, তাই তারা আমোসের সুন্দর কুমারীরা, যারা পড়ে যায় এবং আর কখনো উঠে দাঁড়ায় না।
একাদশ অধ্যায়ের প্রথম পদে দারিয়াস ও সাইরাস একসঙ্গে দাঁড়িয়ে ১৯৮৯ সালের শেষ সময়কে চিহ্নিত করেন, যখন টলেমি ব্যাবিলনে গিয়ে উত্তর দিকের রাজাকে খ্রিস্টপূর্ব ২৪ সালে মিশরে বন্দিত্বে নিয়ে গেলেন, যা পাল্টা হিসেবে সপ্তম থেকে নবম পদে দেখানো ১৭৯৮ সালের প্রতিরূপ ছিল। তখন সেটি ছিল একটি শেষ সময়। দশম পদটি ১৯৮৯ সালের শেষ সময়।
১৭৯৮ সাল হল খ্রিস্টপূর্ব ১৩০ সালে শুরু হওয়া ইসরায়েলের উত্তর রাজ্যের বিরুদ্ধে ২২২ বছরের বিচ্ছুরণের সমাপ্তি। এর ১২৬০ বছর পরে ১৩৩ সালে পোপতন্ত্র ১৭৯৮ সাল পর্যন্ত ১২৬০ বছর শাসন করেছিল। ১৭৯৮ সাল শেষ সময় কারণ এটি সাত সময়কালের সমাপ্তি, ১২৬০ বছরের সমাপ্তি এবং দানিয়েল গ্রন্থের ১২তম অধ্যায়ের ১২৯০ বছরেরও সমাপ্তি। ১৭৯৮ সাল শেষ সময়, অতএব ১৩৩ সাল হল শেষ সময়। ১৩৩ সাল হল সেই ১২৬০ বছরের সমাপ্তি, যখন পৌত্তলিকতা ঈশ্বরের পবিত্র স্থান ও তার সেনাবাহিনীকে পদদলিত করেছিল, যার পরে পোপতন্ত্র সমান সময় ধরে একই কাজ করেছে।
১৮৩৮ পোপতন্ত্রের ক্ষমতায়নকে প্রতিনিধিত্ব করে এবং এভাবে এটি রবিবারের আইনে পোপতন্ত্রের পুনরায় ক্ষমতায়নকেও প্রতিনিধিত্ব করে। রবিবারের আইন একটি শেষ সময়কে চিহ্নিত করে। অতএব ষোড়শ পদ, যেমন প্রথম পদ, ৭ থেকে ৯ নম্বর পদসমূহ এবং দশম পদ সবই শেষ সময়কে চিহ্নিত করে। এই সত্যটি তাদেরই বোঝার কথা যারা জানে বার্তাগুলিকে কখন স্থাপন করতে হবে। জেরুজালেম দখল করার সময় পম্পে এই ষোড়শ পদটি পূরণ করেছিলেন।
তারপরেই এসেছিলেন জুলিয়াস সিজার, অগাস্টাস সিজার এবং টিবেরিয়াস সিজার। যিশুর জন্ম ছিল একটি শেষ সময় এবং তা অগাস্টাস সিজারের সময়ে ঘটেছিল।
তখন তার স্থলে রাজ্যের মহিমায় এক কর আরোপকারী উত্থিত হবে, কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই সে ধ্বংস হবে, না ক্রোধে না যুদ্ধে। দানিয়েল ১১:১১
অধ্যায়ে শেষের সময়গুলোর তালিকায় ২০ নম্বর পদটি যুক্ত হয় এবং খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার সময় শাসনকারী টিবারিয়াস সিজারও তাতে অন্তর্ভুক্ত।
আর তার স্থানে এক ঘৃণ্য ব্যক্তি উঠে দাঁড়াবে, যাকে তারা রাজ্যের সম্মান দেবে না, কিন্তু সে শান্তিপূর্ণভাবে আসবে এবং চাটুকারিতার দ্বারা রাজ্য অর্জন করবে, এবং বন্যার মতো বাহিনীর দ্বারা তারা তার সামনে থেকে ভেসে যাবে এবং চূর্ণ বিচূর্ণ হবে। হ্যাঁ, চুক্তির রাজপুত্র। দানিয়েল ১:২২-২০।
ক্রুশ সেই ভবিষ্যৎবাণীমূলক সপ্তাহের কেন্দ্রে দাঁড়িয়ে আছে, যা খ্রিস্ট অনেকের সঙ্গে নিশ্চিত করতে এসেছিলেন।
সে এক সপ্তাহের জন্য অনেকের সঙ্গে চুক্তি দৃঢ় করবে, আর সপ্তাহের মধ্যভাগে সে বলিদান ও উৎসর্গ বন্ধ করবে এবং ঘৃণ্যতার বিস্তারের জন্য সে এটিকে বিরান করে দেবে সমাপ্তি পর্যন্ত, এবং যা নির্ধারিত হয়েছে তা সেই বিরান স্থলের ওপর ঢেলে দেওয়া হবে। দানিয়েল ৯:৯।
সপ্তাহের মাঝামাঝি আমাদের একটি সূচনা এবং একটি সমাপ্তি রয়েছে। প্রথম ১,২৬০ দিন যেখানে শেষ হয়েছে, ঠিক সেখানেই পরবর্তী ১,২৬০ দিন শুরু হয়েছে। সপ্তাহটি সেই বিচ্ছুরণের ৭ সময়কালের সঙ্গে মিলে যায়। উত্তরের রাজ্যের বিরুদ্ধে, যে রাজ্যটি পবিত্র স্থান ও বাহিনীকে পদদলিত করা পৌত্তলিকতা ও পোপতন্ত্র উভয়ের প্রতিনিধিত্ব করত।
তখন আমি একজন পবিত্রজনকে কথা বলতে শুনলাম। আরেক পবিত্রজন সেই কথা বলা পবিত্রজনকে বললেন, মিত্তবলির বিষয়ে ও উজাড়ের অপরাধের বিষয়ে এই দর্শন কতকাল পর্যন্ত থাকবে, যাতে পবিত্র স্থান ও বাহিনী উভয়ই পদতলে পদদলিত হয়। দানিয়েল ৮:১৩।
৩৩ সাল একটি শেষ সময় এবং এটি ক্রুশের সঙ্গে মিলে যায়, যা একটি ভবিষ্যৎবাণীমূলক সময়কালের সমাপ্তিও বটে। ৩৩ সাল ও ক্রুশ দুটি সাক্ষ্য দেয় যে একটি ভবিষ্যৎবাণীর শুরু ও সমাপ্তি উভয়ই ভবিষ্যৎবাণীমূলকভাবে শেষ সময় হিসেবে চিহ্নিত হয়।
২১:২২ পদ, ২০ নম্বর পদ, ১৬ নম্বর পদ, ১০ নম্বর পদ, ৭-৯ নম্বর পদগুলি এবং ১ নম্বর পদ, এগুলো সবই শেষ সময় চিহ্নিত করে। ২৩ নম্বর পদ খ্রিস্টপূর্ব ১৬৬১-১৫৬৮ সালে ম্যাকাবীয় ইহুদিরা পৌত্তলিক রোমের সঙ্গে যে জোট করেছিল সেটি চিহ্নিত করে। হাসমনিরা রাজবংশের ইতিহাস, তাদের প্রাথমিক যুদ্ধ থেকে শুরু করে খ্রিস্টাব্দ ৭ জিরুসালেম ধ্বংসের মধ্য দিয়ে তাদের সমাপ্তি পর্যন্ত যুক্তরাষ্ট্রে ধর্মচ্যুত প্রোটেস্ট্যান্টবাদের প্রতিনিধিত্ব করে, যা ১৮৪৪ সালে অর্থাৎ সময়ের ভবিষ্যৎবাণীর সমাপ্তিতে এবং সুতরাং শেষ সময়ে শুরু হয় এবং যার সমাপ্তি রবিবার আইনে, যা খ্রিস্টাব্দ ৭ দ্বারা প্রতিকায়িত।
পদ ২ মোডেইনের যুদ্ধে ১৬% খ্রিস্টপূর্বে এবং ১৭ খ্রিস্টাব্দেও একটি শেষ সময় চিহ্নিত করে, যা উভয় যথাক্রমে ১৮৪৪ এবং রবিবারের আইনকে প্রতিকায়িত করে। পদ ২ চিহ্নিত করে পদ ২১:২, পদ ২০, পদ ১৬, পদ ১০, পদ ৭-৯ এবং পদ ১ সবই শেষ সময় চিহ্নিত করে।
২৪ নম্বর পদ পৌত্তলিক রোমের ৩৬০ বছরের আধিপত্যকে চিহ্নিত করে। এভাবে খ্রিস্টপূর্ব ৩১ সালে সূচনা এবং ৩৩০ সালে সমাপ্তি উভয়কেই শেষ সমূহের সময় হিসেবে চিহ্নিত করে। ২৭:২৯ পদ ওই সময়কালের সূচনা ও সমাপ্তি উভয়ই চিহ্নিত করে। সুতরাং ২৪ নম্বর পদ, ২৭ নম্বর পদ, ২৯ নম্বর পদ, ২৩ নম্বর পদ, ২১:২২ পদ, ২০ নম্বর পদ, ১৬ নম্বর পদ, ১০ নম্বর পদ, ৭-৯ নম্বর পদ এবং ১ নম্বর পদ সবই শেষের সময়কে চিহ্নিত করে।
৩১ নম্বর পদ ৩৩৮ সালকে চিহ্নিত করে, যে সময় উজাড়কারী জঘন্য বস্তু স্থাপন করা হয়েছিল। আর ৩৬:৪০ নম্বর পদ ১৬৯৮ সালকে শেষকালের সময় হিসেবে চিহ্নিত করে। ৩১ নম্বর পদে ৩৩৮ সাল এবং ৩৬:৪০ নম্বর পদে ১৬৯৮ সাল, ২৭:২৯ নম্বর পদ, ২৪ নম্বর পদ, ২৩ নম্বর পদ, ২১:২২ নম্বর পদ, ২০ নম্বর পদ, ১৬ নম্বর পদ, ১০ নম্বর পদ, ৭-৯ নম্বর পদসমূহ
এবং এক নম্বর পদ সবই শেষকালের সময় চিহ্নিত করে।
শেষকালের সময় ৪১ নম্বর পদের আগে ১৩বার চিহ্নিত হয়েছে। ৪১ নম্বর পদটি রবিবারের আইন এবং আরেকটি শেষকালের সময় নির্দেশ করে। একইভাবে ৪৫ নম্বর পদে যখন পোপ তার অবসানে পৌঁছাবে এবং তাকে সাহায্য করার কেউ থাকবে না, তখনও আরেকটি শেষকালের সময় নির্দেশিত হয়েছে। অধ্যায় ১১য় মোট ১৫বার শেষকালের সময় উল্লেখ করা হয়েছে। ১০ নম্বর পদের মূল বিষয় শেষকালের সময়। এটি ১,৪৪,০০০ শিলমোহর দেওয়ার সময় যে সত্যগুলি উন্মোচিত হয় সেগুলির প্রতিনিধিত্ব করে।
আমরা পরবর্তী নিবন্ধে চালিয়ে যাব।